بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ومن يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه. رواه البخاري. আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান সাহেব, প্রিন্সিপাল সাহেব, সমবেত সুধীবৃন্দ, পর্দার আড়ালে দেনী বোনেরা, আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে দীর্ঘক্ষণ যাবত বিজ্ঞজনদের কাছে অত্যন্ত মূল্যবান জ্ঞানগর্ভ আমরা কথা শুনেছি। আজকে আমরা যে বিষয়কে সামনে রেখে কথা বলছি, কোনো সন্দেহ নেই এ সমস্যাটি আজকে আমরা অনেকেই অনুভব করতে পারছি, যে বাবা মায়ের কোরআন ও সুন্নাহর আলোকে সন্তানদেরকে সঠিকভাবে না গড়ায়, সন্তান গড়ার ক্ষেত্রে সে দায়িত্ব, সে ভূমিকা সঠিকভাবে পালন না করায় আজকে আমরা আদর্শ সন্তান পাচ্ছি না। একটু আগেই মাননীয় চেয়ারম্যান সাহেব বললেন, যারা শীর্ষ পর্যায়ের সম্পদশালী তাদের এই সমন্বয়ে একটি নামি দামি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, অথচ তিনি তার সন্তানকে, একমাত্র ছেলেকে এই প্রতিষ্ঠানে তিনি দিয়েছেন। এখানে আমরা কয়েকটি বিষয় বুঝতে পারি। প্রথম বিষয়, যে নিশ্চয়ই তিনি এই প্রতিষ্ঠানকে অবশ্যই সকলের চেয়ে ভালোবাসেন, তাই এই প্রতিষ্ঠানে উনি ওনার সন্তানকে দিয়েছেন। দ্বিতীয় বিষয়, কোন প্রতিষ্ঠানকে ভালো বলে চেনার একটি গুরুত্বপূর্ণ পরিচয় রয়েছে, সে পরিচয় হচ্ছে প্রতিষ্ঠানের যারা পরিচালক তারা এবং প্রতিষ্ঠানের যারা টিচার তারা যদি তাদের সন্তানদেরকে সেই প্রতিষ্ঠানে দেন পড়ান, তাহলে বুঝতে হবে এই প্রতিষ্ঠানটা অবশ্যই ভালো। এটি প্রতিষ্ঠানকে চেনার একটি সহজ উপায় যে আসলে এখানে সন্তানেরা সত্যি ভালো শিখার সুযোগ পায় কিনা, এর একটি বড় চেনার উপায় হচ্ছে প্রতিষ্ঠান পরিচালক ও টিচার তাদের সন্তান যদি প্রতিষ্ঠানে থাকে তাহলে বোঝা যায় যে এই প্রতিষ্ঠান অবশ্যই এখানে কোনো দুর্বলতার সুযোগ নেই। আজকে সেই প্রতিষ্ঠানের আয়োজনে আমরা একটি আলোচনা সভায় সমবেত হয়েছি। এই আলোচনা সভার মূল আলোচ্য বিষয় নিয়েও পূর্বের আলোচকগণ কথা বলেছেন, সামান্য কিছু কথা আমিও বলব ইনশাআল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, যে বিষয়টি আগেই শুরু করলাম বা কথা বললাম, একজন মানুষ তিনি অনেক সম্পদের মালিক হতে পারেন, অনেক সন্তানেরও মালিক হতে পারেন, কিন্তু যদি তার আদর্শ সন্তান না থাকে তাহলে এই সম্পদ ও সন্তান কোনোটাতেই তিনি শান্তি পাবেন না, না দুনিয়াতে না আখেরাতে, কোনোটাতেই তিনি শান্তি পাবেন না। এই সম্পদও তার অশান্তির কারণ হতে পারে পার্থিব জগতেই, এবং এ সন্তানও যদি আদর্শ না হয়, আদর্শবান সন্তান না হয়, তাহলে তারা তার অশান্তির কারণ হবে দুনিয়াতে, আর আখেরাতের বিষয় তো বলার অপেক্ষা রাখে না। এজন্য প্রতিটি বাবা মা, বিশেষ করে যারা আমরা মুসলিম, আমরা সবসময় আমাদের তামান্না, আমাদের আশা আকাঙ্ক্ষা যে সুসংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফা বিহ আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। মানুষ পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় সাধ্য সামর্থ্য অনুযায়ী অনেক ভালো কাজ করতে পারে, অনেক ইবাদত করতে পারে, এসব ইবাদতের মাঝে অনেক সে সওয়াব উপার্জন করতে পারে, কিন্তু সকলকেই পৃথিবী থেকে একদিন বিদায় নিতেই হবে। যতই অর্থের মালিক হই আমি, যতই ক্ষমতার মালিক হই, যতই সুস্থতার মালিক হই, একদিন না একদিন আমাকে এই পৃথিবী থেকে বিদায় নিতেই হবে। যখন আমি বিদায় নেব, আমার অঢেল সম্পদ থাকতে পারে কিন্তু সেগুলি দিয়ে আমি উপকৃত হতে পারব না, আমার অসংখ্য জনবলও থাকতে পারে কিন্তু সেগুলি দিয়েও আমি উপকৃত হতে পারব না। মৃত্যুর পরেও উপকৃত হওয়া সম্ভব যখন কোন ব্যক্তি একটি আদর্শ সন্তান রেখে যাবে, একটি সৎ সন্তান রেখে যাবে, সে ব্যক্তি অবশ্যই মৃত্যুর পরেও তিনি কবরে কেয়ামত পর্যন্ত কেয়ামতের ময়দানেও তিনি উপকৃত হবেন তার আদর্শ সন্তানের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদই দিয়েছেন এ হাদিসে, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, এমন সৎ সন্তান রেখে যাবে যেই সৎ সন্তান বাবা মায়ের জন্য দোয়া করবে। একটু আগে মাননীয় চেয়ারম্যান সাহেব এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন, আমরা সবাই চাই যারা আমরা আখিরাতে বিশ্বাসী, আল্লাহতে বিশ্বাসী, যে আমাদের সন্তানেরা যেন আমাদের জন্য রব্বির হামহুমা কেমা রব্বায়ানি সাগীরা, কথাগুলি উচ্চারণ করে আমাদের জন্য যেন দোয়া করে। আসলে শুধু চাইলেই কি পাওয়া যায়? আমি আমার সন্তানকে কোনোদিন রবের সাথে পরিচয় ঘটালাম না, আমার সন্তানকে রব চিনার জন্য সুযোগ করে দিনি, আমার সন্তানকে রবের পথে চলার কোনোদিন সুযোগ করে দেইনি, তাহলে সন্তান তো কোনোদিন রবকে চিনবে না। আর যে রবকে চিনবে না, সে রবের কাছে কোনো আবেদন নিবেদন দোয়ার কোনো প্রশ্নই আসে না। সুতরাং আমরা আমাদের বাবা মায়ের পিতামাতার সন্তানকে কোরআন সুন্নার আলোকে আদর্শ সন্তান গড়ার ক্ষেত্রে অবশ্যই বড় ধরনের ভূমিকা রয়েছে। এজন্য যে হাদিসটি আমি বলেছি সহিহুল বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফা আবাওয়াহু ইউহাউউদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। প্রতিটি শিশু সন্তান জন্মের সময় সে ইসলামী আদর্শের স্বভাবের উপরেই জন্ম লাভ করে, কিন্তু পরবর্তীতে তার বাবা মা তাকে ইসলামী আদর্শের উপর থাকতে দেয় না, তার বাবা মা তাকে ইহুদানি বাবা মা তাকে ইহুদি বানায় ফেলে, আও ইউনাসসিরানি অথবা বাবা মা তাকে খ্রিস্টান বানায় ফেলে, আও ইউমাজ্জিসানি অথবা বাবা মা তাকে অগ্নিপূজক প্রতিমা পূজক বানিয়ে ফেলে। অবস্থা আজকে সেটাই। এজন্য অতি আফসোস করে বলতে হয়, বিশ্বব্যাপী অসংখ্য অগণিত মুসলিম, কিন্তু আজকে ইহুদির সন্তান যেমন ইহুদি হয়, খ্রিস্টানের সন্তান যেমন খ্রিস্টান হয়, প্রতিমা পূজারীর সন্তান যেমন প্রতিমা পূজারী হয়, মুসলিমদের সন্তান সে ধরনের মুসলিম হচ্ছে না। বরং এ মুসলিমের সন্তান ইহুদির সন্তান মুসলিম হচ্ছে না, খ্রিস্টানের সন্তান মুসলিম হচ্ছে না, কিন্তু মুসলিমের সন্তান ইহুদি হয়ে যাচ্ছে, মুসলিমের সন্তান খ্রিস্টান হয়ে যাচ্ছে। কারণটা কি? কারণ হলো বাবা মা অসচেতন, বাবা মা দায়িত্বহীন, বাবা মার কোনো গুরুত্ব নেই যে তিনি তার সন্তানকে মুসলিম হিসাবে গড়বেন, এই সচেতনতা তার মাঝে নেই, এ দায়িত্ববোধ তার নেই। সুতরাং বাবা মার কতটুকু এক্ষেত্রে সন্তানকে মুসলিম হিসাবে গড়ার দায়িত্ব রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আজকে যে বিষয়টি মাননীয় চেয়ারম্যান সাহেব ওনার বক্তব্যেও বারবার উল্লেখ করেছেন, আজকে আমাদের স্নেহের সন্তান, যে সন্তানের কাছে আমরা আশা করি শুধু ভালো, যে সন্তানের কাছে শুধু আশা করি আমরা আমাদের সহযোগিতা, আমাদের উপকারে আসবে, আমাদের কল্যাণে আসবে, কিন্তু আজকে আমরা আমাদের সন্তানদের কাছে পাচ্ছি বিপরীত বিষয়। এ সন্তানেরা আজকে আমাদেরকে ব্যথিত করছে, এ সন্তানেরা আজকে আমাদেরকে দুশ্চিন্তায় ফেলছে, এ সন্তানেরা আজকে আমাদেরকে শুধু ক্ষতিগ্রস্ত নয়, বরং এ সন্তানেরা বাবা মার হত্যারও কারণ হয়ে যাচ্ছে। কেন? এর পিছনে দুর্বলতা কার? এই দুর্বলতা কি সন্তানের? আমরা বলবো যে না, এর পিছনে দুর্বলতা হচ্ছে বাবা মায়ের, এর পিছনে দুর্বলতা হচ্ছে অভিভাবকের, এর পিছনে দুর্বলতা হচ্ছে, মূল কারণ হচ্ছে এই বাবা মা। বাবা মা চাননি, হয়তো বা মুখে মুখে চেয়েছেন, কিন্তু বাস্তবে তিনি চাননি যে তার সন্তান একজন আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠুক। আজকে আমাদের এই প্রতিষ্ঠান, এই স্কুল সেই আহ্বানে জানাচ্ছে প্রতিটি বাবা মাকে, এই আহ্বানে জানাচ্ছে প্রতিটি অভিভাবককে, আপনার সন্তান যেন একজন আদর্শ সন্তান হয়, যে আদর্শ সন্তান হবে এ দেশের আদর্শ নাগরিক, যে আদর্শ সন্তান বাবা মার কল্যাণে আসবে, যে আদর্শ সন্তান সমাজের কল্যাণে আসবে, যে আদর্শ সন্তান দেশের কল্যাণে আসবে, যে আদর্শ সন্তান ইসলাম ও মুসলিম সমাজের কল্যাণে আসবে। সম্মানিত সুধীবৃন্দ, সুতরাং প্রতিটি বাবা মায়ের কত বড় দায়িত্ব রয়েছে নিজের সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার, তা বলার অপেক্ষা রাখে না। আসুন, কিভাবে আমরা আমাদের সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারব, এ মর্মে কয়েকটি বিষয় অনেকের জানা রয়েছে, এরপর একটু স্মরণ করে নিই। আদর্শ সন্তান গড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপটি হচ্ছে প্রতিটি পুরুষ এবং নারীর, কোন পুরুষ যদি আশা করে, তামান্না রাখে যে সে আদর্শ সন্তান চায়, কোন নারীও যদি চায় আদর্শ সন্তান, তাহলে সর্বপ্রথম পদক্ষেপ হচ্ছে ইখতিয়ারু আজ-জাওজা আস-সালিহা আও ইখতিয়ারু আজ-জাওজ আস-সালিহ। একজন পুরুষ, তিনি যদি আদর্শ সন্তান গড়তে চান, আদর্শ সন্তানের বাবা হতে চান, তাহলে এ পুরুষের জন্য সর্বপ্রথম পদক্ষেপ হচ্ছে তিনি একজন আদর্শ মা সংগ্রহ করবেন, তিনি একজন আদর্শ মা জীবন সঙ্গিনী হিসাবে সংগ্রহ করবেন। আমি আদর্শ মা সংগ্রহ করলাম না, তাহলে যতই আমি আশা করি, আমি কখনো হয়তো বা আদর্শ সন্তান সহজে পাব না। ঠিক একইভাবে একজন বোনের অবস্থাও তাই, একজন মেয়ে মানুষের অবস্থাও তাই, তিনি তার জীবনে আদর্শ সন্তানের মা হবেন বলে আশা করছেন, কিন্তু তিনি একজন আদর্শ পুরুষকে জীবন সঙ্গিনী সঙ্গী হিসাবে গ্রহণ করলেন না। একজন আদর্শ মুসলিম পুরুষকে জীবন সঙ্গী হিসাবে তিনি বেছে নেননি। তাহলে এমন বোন যতই তিনি আদর্শ সন্তানের আশা করে বসে থাকেন না কেন, তিনি হয়তোবা আদর্শ সন্তান তিনি পাবেন না। এজন্য সর্বপ্রথম পদক্ষেপ আমাদের মনে রাখতে হবে, হয়তো এখানে অনেক বয়স্ক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন, তারা মনে করবেন যে এই এই পদক্ষেপের আমাদের তো আর সুযোগ নেই, আমাদের পর্ব শেষ, আপনাদের কি পর্ব সেটিও আসতেছে। এখানে অনেকে রয়েছেন যাদের এই পর্ব বা এই সুযোগ এখনো রয়েছে, অথবা আপনাদের যারা হয়তো এখানে বয়োজ্যেষ্ঠ, এই পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই, আপনার নিজের জন্য নেই এটা বুঝলাম, কিন্তু আপনার ছেলে অথবা মেয়ের জন্য এই পদক্ষেপ নেওয়ার সুযোগ আপনার অবশ্যই রয়েছে। আপনার ছেলে, সে একজন যুবক, তার এই যৌবন চিন্তা চেতনায় সে ধরনের চিন্তা হয়তো নাও আসতে পারে, আপনি সত্যি একজন তার আদর্শ বাবা হিসাবে, মুসলিম বাবা হিসাবে তাকে সে পথেই আপনি গাইড দেবেন। ঠিক একজন মা, আপনি আজকে বৃদ্ধা হয়ে গেছেন ঠিকই, আপনার এই পদক্ষেপ গ্রহণের সময় নেই আর, কিন্তু আপনার মেয়ে অথবা আপনার ছেলে, তারা যেন তাদের জীবনের সঙ্গী হিসাবে আদর্শ সঙ্গী পায়, আদর্শ সাথী পায়, সে পদক্ষেপও আপনাকে অবশ্যই নিতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের ক্ষেত্রেও নির্দেশ দিয়েছেন, ছেলেদেরকেও নির্দেশ দিয়েছেন, যুব শ্রেণীকেও নির্দেশ দিয়েছেন, আবার বাবা মাকেও নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটি বিয়ে সংক্রান্ত বিষয়, যদিও সেই পর্বের নয় আজকে আলোচনা, কিন্তু এই ক্ষেত্রে আমরা স্মরণ করে দিতে চাচ্ছি, আপনি আদর্শ সন্তান পেতে চাইলে আপনাকে অবশ্যই একজন আদর্শ মা, অনুরূপ এক বোনদের ক্ষেত্রে আপনি আদর্শ সন্তান পেতে চাইলে আপনাকে একজন আদর্শ বাবা অবশ্যই গ্রহণ করতে হবে, তাহলেই সম্ভব হবে আদর্শ বাবা মার আদর্শ সন্তান পাওয়া, তখনই সম্ভব হতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নির্দেশ দিয়েছেন, বলেন ইয়া মাআশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাযাওয়াজ, ওহে যুবশ্রেণী, তোমরা যারা সামর্থ্য রেখে থাকো অর্থনৈতিকভাবে এবং শারীরিকভাবে, ফালিয়াতাযাওয়াজ, সে যেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। তো এই বিবাহ বন্ধনে আপনি আপনার জীবন সঙ্গিনী হিসাবে কাকে গ্রহণ করবেন? আমাদের সমাজেও একটি হাদিস শোনানো হয়, মূলত এই হাদিসটি কিছুটা বলা যেতে পারে সঠিক ব্যাখ্যা দেওয়া হয় না, ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়। বলা হয় যে বিয়ের সময় চারটি বৈশিষ্ট্য অবশ্যই লক্ষ্য করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। আসলে এই কথা ঠিক নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চারটি গুণ লক্ষ্য করার নির্দেশ দেননি, বরং হাদিসে তিনি বলছেন তুংকাহুল মারআ আলা আরবাইন। সমাজের অবস্থা হল ছেলেরা যখন তাদের বিবাহ বন্ধনে কোন মেয়ের সাথে আবদ্ধ হতে চায়, তারা চারটি বৈশিষ্ট্য বা চারটি গুণ লক্ষ্য করার চেষ্টা করে। একটি গুণ হচ্ছে তার অর্থ কেমন, অর্থশালী কিনা। দ্বিতীয় হচ্ছে তার সৌন্দর্য কেমন। তৃতীয় হলো তার বংশমর্যাদা কেমন। চতুর্থ হলো তার দীন ধর্ম কেমন। এ চারটি বৈশিষ্ট্য আজকে আমাদের সমাজেও এটাকেই আমরা প্রাধান্য দেই এবং মনে করি যে এটা হলো হাদিসের নির্দেশ। না, এটি ভুল বোঝা, কখনো এটি হাদিসের নির্দেশ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সমাজের অবস্থা হলো মানুষেরা এই চারটি দিক লক্ষ্য রাখে, এই চারটি দিক লক্ষ্য রাখে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হলো, তিনি নির্দেশ দিয়েছেন যেটা, সেটা হলো ফাজফার বিযাতিদ্দিন, চারে বাতিয়া দাক ফাজফার বিযাতিদ্দিন, তোমার হাত ধুলায় মলিন হোক। অর্থাৎ তোমাকে ধমকি দিয়ে তিরস্কার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাজফার বিযাতিদ্দিন, বিয়ের সময় তুমি মনে রাখো সেই মেয়েকেই তুমি প্রাধান্য দিবা, তাকে নিয়েই তুমি বিজয়ী হবে, জয় লাভ করবে, যার মাঝে রয়েছে দিন, যে আল্লাহকে ভয় করে আল্লাহকে মেনে চলে, সেটাকেই প্রাধান্য দিতে হবে। আমাদের এখানে সালাতের বিরতি আছে, শেষে বলে দিয়েছেন সবাইকে। আচ্ছা, এখানেই সালাত আদায় করবো। আচ্ছা, আমাদের সালাতের সময় হয়ে গেল, এখানে ইনশাআল্লাহ আলোচনা শেষে আমরা সকলে একসাথে জামাতের সাথে সালাত আদায় করব। সম্মানিত সুধীবৃন্দ, সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন সঙ্গিনী গ্রহণ করার ক্ষেত্রে যে নির্দেশ দিয়েছেন তা হল ফাজফার বিযাতিদ্দিন, তুমি তার ধার্মিকতা কি ধরনের রয়েছে, দিনের গুরুত্ব তার কতটুকু, সেই ক্ষেত্রে তার অবস্থানটা কি, তা তুমি গ্রহণ সেটিকে লক্ষ্য করেই তুমি তাকে জীবন সঙ্গিনী হিসাবে গ্রহণ করো। কারণ এখানে আমরা অনেক সময় স্মরণ করে দিই, এর কিছু যোগসূত্র রয়েছে, তা হচ্ছে একজন মেয়ে, এই মেয়ে তার মাঝে যদি দিন থাকে, সে যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর যদি আনুগত্য তার মাঝে থাকে, তাহলে এই মেয়ে তার স্বামীর সাধারণত অবাধ্য হবে না, স্বামীরও সে আনুগত্য স্বীকার করবে। আর যেই মেয়ে আল্লাহর আনুগত্য স্বীকার করেছে, স্বামীর আনুগত্য স্বীকার করেছে, ইনশাআল্লাহ এই মেয়ে থেকে আশা করা যাবে এমন সন্তান আসবে যে সন্তান বাবা মার আনুগত্য স্বীকার করবে, যে সন্তান বাবা মার সাথে সদ্ব্যবহার করবে, যে সন্তান বাবা মার আনুগত্যশীল সন্তান হবে। সুতরাং প্রতিটি পুরুষের জন্য নির্দেশ ইসলামের অর্থ কি ধরনের রয়েছে সেটি লক্ষণীয় নয়, সৌন্দর্য কি রকম রয়েছে তা লক্ষণীয় নয়, বংশমর্যাদা কি রকম রয়েছে তা লক্ষণীয় নয় বলতে প্রাথমিক পর্যায়ে এটাই নয়, বরং সর্বপ্রথমে আপনি লক্ষ্য করবেন দিন কি ধরনের রয়েছে। যদি তার মাঝে ধার্মিকতা ভালো থাকে, এর সাথে আপনি অর্থ পেয়ে যান, সৌন্দর্য পেয়ে যান, বংশ পেয়ে যান, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, সেটি বাধা নেই। কিন্তু বাধা হচ্ছে আপনি যদি অর্থই প্রাধান্য দেন, আপনি যদি বংশই প্রাধান্য দেন, আপনি যদি সৌন্দর্যই প্রাধান্য দেন, তাহলে এই প্রাধান্যর দিকটাই আপনার সাথে দূরত্বের একদিন কারণ হতে পারে, এতে কোনো সন্দেহ নেই। আর যদি আপনি আপনার জীবন সঙ্গিনী হিসাবে যাকে গ্রহণ করছেন তার দিনকে আপনি প্রাধান্য দেন, তাহলে এই প্রাধান্য দেওয়ার দিকটাই আপনাদের উভয়ের মাঝে এবং সন্তানদের মাঝে উত্তম আদর্শ ও সুসম্পর্ক নিয়ে আসার জন্য একটি বড় ভূমিকা রাখবে, এতে কোনো সন্দেহ নেই। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ প্রকৃত পক্ষে আদর্শ সন্তান যদি আমরা চাই, তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম আদর্শ মা সংগ্রহ করতে হবে। আদর্শ মা যদি আমি সংগ্রহ করতে না পারি, তাহলে আদর্শ সন্তান পাওয়াটা আমার জন্য খুব কঠিন হবে। এই নির্দেশ হচ্ছে পুরুষদের জন্য, অভিভাবকদের জন্য নির্দেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা রাদিতুম বিখুলুকি আহাদিন ফাজাউজুহু। হে অভিভাবক সমাজ, তোমরা জেনে নাও, তোমাদের মেয়েকে কারো হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে যখন তোমরা তার দিনের ব্যাপারে সন্তুষ্ট হবে, মানে তার মাঝে দিন রয়েছে সুন্দর, তাহলে তোমরা তার সাথে বিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। অর্থ কম হলেও তার জীবন ভালো হবে বলে আশা করা যায়, সৌন্দর্য কম হলেও আশা করা যায়, বংশ মর্যাদা কম হলেও আশা করা যায়, কিন্তু যদি তার মাঝে দিন ভালো না থাকে, তাহলে তাদের দাম্পত্য জীবনেরও ভালো খুব একটা আশা করা যায় না। যেটা আজকে আমাদের সমাজে আধুনিক শিক্ষার নাম দিয়েও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আজকে যে পরিবেশ তৈরি হয়েছে, ছেলে এবং মেয়ে উভয়ের মাঝে কোনো আদর্শ বলতে কিছুই নেই। সরাসরি সেই পাশ্চাত্যের আচার আচরণ, কৃষ্টি কালচার, সে অনুযায়ী আমাদের সন্তানেরা চলছে। আর আমরা দাবি করি আমরা হচ্ছি মুসলিম, এ সন্তানেরা হচ্ছে মুসলিম। যদি এইভাবেই চলে আমাদের সন্তানেরা, তাহলে জেনে নিন, এ দেশের ভবিষ্যতে সুনাগরিক খুঁজে পাওয়াটাও কঠিন হবে। এ দেশে দায়িত্বশীল বিবেকবান নাগরিক খুঁজে পাওয়াটাও খুব কঠিন হবে। কারণ এই অধিকাংশ এই সমস্ত পরিবেশে গিয়ে সন্তানেরা তাদের আচার আচরণ কি ধরনের হয়ে যাচ্ছে, এটি বাবা মাই যদি একটু চিন্তা করেন তাহলেই বুঝতে পারবেন। সুতরাং আমাদের রয়েছে প্রচুর পরিমাণে চাহিদা এবং প্রয়োজন এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াবেন, কোনো বাধা নেই। কিন্তু রয়েছে তার সাথে সংযুক্ত আলহামদুলিল্লাহ, সে শিখবে এখানে আদর্শ, সে শিখবে এখানে দীন, সে শিখবে এখানে ইসলাম, যার কারণে যার মাধ্যমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথেও সুন্দর আচরণ করতে পারবে, বাবা মার সাথেও সুন্দর আচরণ করতে পারবে, সমাজের মানুষের সাথেও সুন্দর আচরণ করতে পারবে, দেশের জন্যও সে সুন্দর ভূমিকা রাখতে পারবে। সুতরাং আদর্শ সন্তান গড়ার ক্ষেত্রে বাবা মার জন্য সর্বপ্রথম পদক্ষেপ হতে হবে আদর্শ মা। প্রতিটি পুরুষকে আদর্শ মা সংগ্রহ করতে হবে, অনুরূপভাবে প্রতিটি বোনকে আদর্শ বাবা সংগ্রহ করতে হবে। দ্বিতীয় পদক্ষেপে আমরা আসি, যাদের আমাদের আজকে সেই পদক্ষেপ প্রথম পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই, তাদের এক্ষেত্রে করণীয় কি, এ সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ার ক্ষেত্রে আমাদের কি করণীয় রয়েছে। এক্ষেত্রে আমাদের করণীয় রয়েছে দুটি দিক। প্রথম দিক, যিনি একটি সন্তানকে আদর্শবান করতে পারেন তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যিনি একটি সন্তানকে আদর্শবান করতে পারেন তিনি হচ্ছেন প্রকৃত ক্ষমতার মালিক, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য প্রতিটি অভিভাবকের, বাবা মায়ের সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করা, নিজের এই সন্তান যেন আদর্শবান হয়, যে দোয়াগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকভাবে শিক্ষা দিয়েছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে দান করুন, কি দান করুন, সৎ সন্তান, আদর্শ সন্তান আমাকে দান করুন। এ দোয়া আপনার সন্তান হয়ে গেলেও এ দোয়া করবেন, না হলেও এ দোয়া করবেন, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, হে আল্লাহ আমাদের স্ত্রীদেরকে, অথবা স্ত্রীরা যখন দোয়া করবে তখন স্বামীদেরকে এবং আমাদের সন্তানদেরকে এমন করে দিন যেন তারা আমাদের চক্ষুকে সিক্ত করতে পারে, যেন তারা আমাদের অনুগত হতে পারে, যেন তারা আমাদের সাথে সুন্দর আচরণ প্রদর্শন করতে পারে। অতএব যাদের প্রথম পদক্ষেপ শেষ হয়ে গেছে তাদের এখন নিজের সঙ্গিনীকে অথবা সঙ্গীকে আদর্শবান করার জন্য অনুরূপভাবে সন্তানদেরকেও আদর্শ সন্তান পাওয়ার জন্য যিনি সর্বক্ষমতার অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে এই আবেদন সবসময় থাকতে হবে আন্তরিকভাবে। হয়তো কেউ বলবেন যে আন্তরিকভাবে বলতে কি, আমাদের আন্তরিকতার কোনো অভাব আছে নাকি? আসলে বাবা মা সন্তানদেরকে আদর্শ সন্তান পাওয়ার ক্ষেত্রে আন্তরিকতার অভাব সাধারণত থাকে না, কিন্তু বাস্তব অবস্থা যেন আমাদের বলে দিচ্ছে আন্তরিকতার অভাব রয়েছে। বাস্তব অবস্থা আমাদের বলে দিচ্ছে যে আন্তরিকতার অভাব রয়েছে। তা কিভাবে? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি যে আমার সন্তান যেন একজন নামাজি সন্তান হয়, আমার সন্তান যেন একজন মুসলিম সন্তান হয়। আমি আল্লাহর কাছে চাচ্ছি আমার সন্তান যেন একজন আদর্শবান সন্তান হয়, কিন্তু আমার সন্তানকে সেই পরিবেশে আমি দিচ্ছি না। তাহলে বুঝতে হবে যে আসলে আমার এই দোয়াটি আন্তরিকভাবে নয়। আন্তরিকভাবে যদি আমার দোয়া হতো যে আমার সন্তানকে আদর্শ সন্তান চাই, আমার সন্তানকে আমি মুসলিম সন্তান চাই, আমার সন্তানকে একজন সালাত আদায় করবে নামাজি সন্তান চাই, আমার সন্তান একজন দিনদার হবে এমন সন্তান চাই, আমার সন্তান আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলবে এমন সন্তান চাই, এটা যদি আন্তরিকভাবে আমাদের চাওয়া হতো তাহলে অবশ্যই আমরা দোয়াও করতাম, সাথে সাথে আমাদের সন্তান যেই পরিবেশে গেলে যেই প্রতিষ্ঠানে গেলে সে একজন মুসলিম সন্তান হিসেবে গড়ে উঠবে, সে একজন আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠবে, সেই প্রতিষ্ঠানে আমরা দিতাম। কি বলেন, ঠিক কিনা? কিন্তু বাস্তব অবস্থাটা যেন আমাদের বলে দিচ্ছে যে আমি আল্লাহর কাছে দোয়া করছি, খুবই কাঁদছি, চোখের পানি ফেলছি, কিন্তু আমার সন্তানকে এমন প্রতিষ্ঠানে দিচ্ছি যেখানে দিলে তার ঈমান হারিয়ে যাবে, যেখানে দিলে তার আমল হারিয়ে যাবে, যেখানে দিলে তার দিন নষ্ট হয়ে যাবে, যেখানে দিলে সে মাদকাসক্ত হয়ে ভ্রষ্ট হয়ে যাবে, যেখানে দিলে সে আদর্শ হারিয়ে ফেলবে, যেখানে দিলে তার সবকিছু হারিয়ে যাচ্ছে, সেখানেই যত অর্থের প্রয়োজন, যত সহযোগিতার প্রয়োজন সবকিছু দিয়ে আমি সেখানে তাকে দিচ্ছি, আবার আমি আল্লাহর কাছে কাঁধে কাঁধে দোয়া করছি আমি আদর্শ সন্তান চাই। এটা প্রমাণ করে যে আসলে আমি বাস্তবে আন্তরিকভাবে চাই না। যদি আমি আন্তরিকভাবে চাই আমার সন্তান আদর্শ সন্তান হবে, আমার সন্তান সুনাগরিক হবে, আমার সন্তান একজন সমাজের সৎ ব্যক্তি হবে, এটা যদি আমি আন্তরিকভাবে চাই তাহলে আমি যেমনই ভাবে আল্লাহর কাছে চাইব ঠিক তেমনই ভাবে আমি খুঁজব কোথায় এই ধরনের প্রতিষ্ঠান রয়েছে যেখানে আমার ইংলিশ মিডিয়ামের চাহিদাও পূরণ হবে এবং যেখানে পূরণ হবে আমার সন্তানকে আমি আদর্শ সন্তান হিসেবে গড়তে পারবো, যার বলতে পারি আমরা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব। তিনি নিজেই নিজের সন্তানকে এই ধরনের প্রতিষ্ঠানে বা এই প্রতিষ্ঠানে তিনি দিয়েছেন। সুতরাং দ্বিতীয় পদক্ষেপ বলবো আমরা আদর্শ সন্তান গড়ার ক্ষেত্রে, আপনাকে যিনি আদর্শবান বানাতে পারেন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, তার কাছে চাওয়া আন্তরিকভাবে। আর আন্তরিকভাবে চাওয়া মানেই হলো আমি আল্লাহর কাছে দোয়াও করব এবং আমার সন্তানকে এমন ভালো পরিবেশ খুঁজে, ভালো প্রতিষ্ঠান খুঁজে সেখানে আমি আমার সন্তানকে দেওয়ার চেষ্টা করব। তৃতীয় পদক্ষেপ সন্তান আদর্শ হওয়ার জন্য, সেক্ষেত্রে ইসলাম এক্ষেত্রে অনেক বিধিবিধান ও নিয়ম নীতি আমাদেরকে দিয়েছে, সেই বিধিবিধান ও নিয়ম নীতি অবশ্যই আমাদেরকে পালন করার চেষ্টা করতে হবে। সেগুলি জন্মের শুরু থেকেই সেই পদক্ষেপগুলি শুরু হবে। সর্বপ্রথম জন্মের পরেই নিয়ম হলো এই ছোট বাচ্চা তার কানে আজানের বাণীগুলি পাঠ করে শোনানো। এজন্য বলা হয় যেই সন্তানের পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম তার কানে আল্লাহর এই নামটি উচ্চারণ হয়ে সেই আওয়াজ তার কানে ঢুকবে, ইনশাআল্লাহ সেই সন্তান গোটা জীবনে আল্লাহর সাথেই তার সম্পর্ক গড়ে উঠবে। কিন্তু আমরা আমাদের সন্তানদের জন্মের প্রাক্কালেই, জন্মের শুরুতেই এই বিষয়গুলি অনেকেই আমরা হয়তো ভুলে যাই। ঠিক অনুরূপভাবে আদর্শ সন্তানের আরো একটি গুরুত্বপূর্ণ দিক, আমার এই সন্তানকে চাচ্ছি আমি, সে ভালো সন্তান হবে, সৎ সন্তান হবে, সৎ ব্যক্তি হবে, তাহলে তার একটি সুন্দর নামও আমাকে রাখতে হবে, এ দায়িত্বটিও আমার। আজকে নাম রাখার ক্ষেত্রে দেখুন কে কোন ধরনের বড় খেলোয়াড়, তার নামটাই আমরা চয়েস করার চেষ্টা করি। কে কোন বড় ধরনের গায়ক, বড় ধরনের নায়ক, বড় ধরনের আরো কিছু, সে ব্যক্তিগুলির এই অনুসরণ করে আমরা আমাদের সন্তানদের নামকরণ করে থাকি। আপনি চাইলেন আদর্শ সন্তান, আবার নাম দিলেন কার, একটু আপনার চিন্তা করা দরকার। কোন সন্দেহ নেই, শুধু মুসলিম নয় অমুসলিমরাও আজকে এক বাক্যে স্বীকৃতি দিয়েছে, পৃথিবীর বুকে যত মানুষ এসেছে তাদের মাঝে সর্বশ্রেষ্ঠ আদর্শের প্রতীক হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরেই অন্যান্য নবী রাসূলগণ, এরপরেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরামগণ। তাহলে আমি আমার ছেলেকে কি ধরনের চাই, আমি যদি চাই আদর্শ সন্তান, তাহলে আমার টার্গেট থাকতে হবে আমার সন্তান যেন হয় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো, আমার সন্তান যেন হয় ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো, আমার সন্তান যেন হয় ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর মতো, আমার সন্তান যেন হয় আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর মতো। আমার টার্গেট হয়ে গেল শুরুতেই যে আমার সন্তান যেন অমুক নায়কের মতো হয়, অমুক গায়কের মতো হয়, অমুক বাউল ফকিরের মতো হয়, অমুক খেলোয়াড়ের মতো হয়, অমুক ব্যক্তির মতো হয়, তাই সেই নামগুলি চয়েস করে আমরা আমাদের সন্তানের নাম রাখছি। তাহলে এ সন্তান আদর্শবান কেমনে হবে, এ সন্তান দিনদার কেমনে হবে? যাকে আপনি স্মরণ করে নাম রাখলেন সে জীবনে আল্লাহকে স্মরণ করে না, জীবনে আল্লাহকে চিনে না, আল্লাহকে জানে না, আল্লাহকে বুঝে না, আল্লাহকে মানে না, তাহলে আপনার সন্তান তো ওই রকমই হবে, আপনার সন্তান তো এর চেয়ে ভালো হতে পারে না। সুতরাং নাম রাখার ক্ষেত্রেও আজকে আমাদের সমাজে দেখুন, আমাদের সমাজে এটা তো এক সাইড যাচ্ছে, আবার দিন প্রিয় হিসাবে যারা আমরা আবেগী দিনদার রয়েছি তারাও আবার এমন কতগুলি নাম আমরা অতিভক্তি প্রদর্শন করতে গিয়ে রেখে থাকি যে নামগুলি আবার শরীয়তের দৃষ্টিকোণ থেকে হারাম নাম। উদাহরণস্বরূপ ধরে নেন, আমরা অনেক সময় খুব প্রিয় মনে করে আমাদের সন্তানদের নাম রাখি গোলাম মোস্তফা, গোলাম মোস্তফা। সমাজে, মুসলিম সমাজে এটি যেন খুব প্রিয় নাম, সুন্দর নাম। মোস্তফা মানে আমরা জানি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু গোলাম মোস্তফা এই নামটি কি? এ নামটি হলো শেরকি নাম, এ নাম হারাম, কোন মুসলিমের জন্য এ নাম রাখা বৈধ নয়। আর আজকে আমাদের সমাজে এ নামটি অনেক প্রিয় হয়ে গেছে। বলবেন কেন বৈধ নয়? গোলাম মোস্তফা অর্থ কি? গোলাম শব্দটি আরবি ভাষার শব্দ, ফার্সিতেও ব্যবহার হয়। আমাদের কাছে গোলাম শব্দটি পরিচিত দাস হিসাবে, গোলাম মানে দাস, সেবক, খাদেম, এই হিসাবে অর্থ শব্দটি আমাদের কাছে পরিচিত। তো মোস্তফা উদ্দেশ্য এখানে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয় তাহলে গোলাম মোস্তফা অর্থ কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাস। নাউজুবিল্লাহ। মানুষ দাস কার? মানুষ দাস হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাস কেউ হতে পারে না, মানুষ দাস হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হবে, দাস হবে না। বা কোনো ব্যক্তির মানুষ দাস হতে পারে না, মানুষ দাস হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাহলে এই দিক থেকে এটি শিরকি বিষয়। দ্বিতীয়, আরবি ভাষায় গোলাম শব্দটি আরেক অর্থেও ব্যবহার হয়। গোলাম অর্থ ছেলে, গোলাম অর্থ ছেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাবাশশারনাহু বিগোলামিন হালিম, আমি তাকে একটি ধৈর্যশীল সহনশীল ছেলে দান করলাম, এ দিয়ে সুসংবাদ দিলাম ইব্রাহিম সালামকে। তো গোলাম অর্থ ছেলেও হয়ে থাকে। তাহলে গোলাম মোস্তফা অর্থ কি হলো? মোস্তফা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে তো এ কখনো নয়, তাহলে এটাও মিথ্যা। তাহলে হয় আমি শেরকে লিপ্ত হয়েছি অথবা মিথ্যার আশ্রয় নিয়েছি একটি সুন্দর নাম নিতে গিয়ে। এজন্য বলবো যে এই ক্ষেত্রে বাবা মার করণীয় হলো সন্তানের সুন্দর নাম রাখা। সেই নামটি অনেক সময় আমাদের সমাজে সুন্দর হলেও শরীয়তে তা সুন্দর নয়, বরং শরীয়তে সেটি হয় শিরকি নাম হয়ে যায় অথবা বেদাতি নাম হয়ে যায়। অনুরূপভাবে নুরুন নবী বলেন, এটা ওই ধরনের বেদাতি অথবা শিরকি নাম। এ ধরনের অনেক নাম রয়েছে যেগুলি অবশ্যই বর্জনীয় নাম ক্ষেত্রে। তাই এক্ষেত্রে বলবো আমরা সন্তানের একটি সুন্দর নাম রাখা, সেই নামটি রাখার ক্ষেত্রেও তার একটা আল্লাহর কাছে চাওয়া পাওয়া থাকবে যে আমার সন্তান যেন ওই নাম নিয়েছি সাহাবায়ে কেরামদের বা নবী রাসূলদের তাদের মতো যেন একজন সত্যিকারী খাঁটি মুসলিম খাঁটি আদর্শবান হয়, সেরকম একটি চিন্তা চেতনা থাকা দরকার। কতক্ষণ সময় যাব আমরা? প্রশ্নোত্তর পর্ব, তাই তাহলে আর দীর্ঘ করবো না, 5-7 মিনিট শেষ করে দিয়ে প্রশ্নোত্তর পর্ব। নাম রাখার পরে নাম রাখার নিয়ম সাধারণত সপ্তম দিনে, সাথে আরেকটি করণীয় কর্তব্য হলো সপ্তম দিনে আকিকা। আকিকার ক্ষেত্রেও আমাদের সমাজে অনেক ধরনের ভুল ত্রুটি রয়েছে। আমরা অনেকেই সামর্থ্যবান রয়েছি, কিন্তু সামর্থ্যবানরা গুরুত্ব না দেওয়ার কারণে দেখা যায় নিয়ম হলো সপ্তম দিনে আকিকা দেওয়া, এটাই হলো তার আসল সময়। সেই সময়ের ভ্রুক্ষেপ আমরা অনেকেই করি না, বলি বিভিন্ন ব্যস্ততা ইত্যাদির অজুহাতে তারপর ইচ্ছা মতো আমরা দেওয়ার চেষ্টা করি, এটি হওয়া ঠিক নয়। এরপরে এই সন্তানকে ছোট অবস্থায় আপনি গড়ে তুলবেন, তাকে সর্বপ্রথম আপনি শিক্ষা দিবেন, যে কথাটি আমি অনেক সময় বলে থাকি, আদর্শ সন্তান গড়ার জন্য, আদর্শ নাগরিক গড়ার জন্য, সত্যবাদী সন্তান গড়ার জন্য, আল্লাহ ভীরু সন্তান গড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে একটি ছোট্ট সিলেবাস আমাদেরকে দিয়েছেন। এই সিলেবাস প্রতিটি বাবা মার অবশ্যই লক্ষ্য করা উচিত, জানা উচিত, সেই অনুযায়ী সন্তানদেরকে গড়ে তোলা উচিত। সেই সিলেবাস সূরা লোকমান, সূরা লোকমানের 13-19 আয়াত। এই আয়াতগুলি প্রতিটি অভিভাবককে বা প্রতিটি মুসলিম ভাই ও বোনকে আমি অনুরোধ জানাব একটু পড়ে দেখবেন, সহজ বাংলা অনুবাদগুলি একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন, আর সেই আলোকে নিজের সন্তানকে গড়ার চেষ্টা করবেন। ইনশা আল্লাহ আপনি নিশ্চিত হবেন আপনার সন্তান সত্যি আপনি আদর্শবান পাবেন। এই সন্তানের দ্বারা দুনিয়াতেও আপনি উপকৃত হবেন, আখেরাতেও আপনি উপকৃত হবেন ইনশা আল্লাহ। সেগুলির প্রথম বিষয়টি বলে বাকিগুলি আর বলছি না। প্রথমটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ।
আল্লাহ বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন বাবা হয়ে লোকমান তার প্রিয় বৎস সন্তানকে যে উপদেশগুলি দিচ্ছিল। কি উপদেশ দিচ্ছিল? উপদেশ দিলেন লোকমান, তিনি বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, তুমি কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরকে লিপ্ত হবে না। কারণ পৃথিবীর বুকে সবচেয়ে বড় জুলম, সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় অবিচার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরকে লিপ্ত হওয়া। বিষয়টি একটু ভাবার, একটু চিন্তা করার। কোন সন্তান যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জুলম করা থেকে বিরত হতে পারে, তাহলে পৃথিবীর কারোর সাথে সে সাধারণত জুলম করবে না। আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জুলম করে অন্যায় অবিচার করে এই কাজে লিপ্ত হবে, পৃথিবীর যে কোনো মানুষের সাথে যে কোনো পরিবেশে সে অন্যায় অত্যাচার অবিচার জুলম করতেই পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনই একটি সিলেবাস দিলেন, বাবা মায়ের দায়িত্ব কর্তব্য হল সর্বপ্রথম তার সন্তানকে শিক্ষা দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ সম্পর্কে, আল্লাহর একত্ববাদ সম্পর্কে, আল্লাহর সাথে যেন কোনোভাবে সে শিরকে জড়িত না হয়। কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয়, আজকে আমাদের সমাজে আমাদের দেশেও যেগুলি ধর্মীয় বা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলিতেও এমনইভাবে ইসলামীয় শিক্ষা দেওয়া হয়, যে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়েও আজকে অনেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরকে লিপ্ত হচ্ছে। আমাদের দেশ হয়ে গেছে আজকে মাজারের দেশ, আমাদের দেশ হয়ে গেছে আজকে যেন কবর পূজার দেশ, আমাদের দেশ যেন হয়ে গেছে এই সমস্ত পূজার দেশ। অতএব ইসলামী শিক্ষা নিয়েও সে চলছে মাজারে, ইসলামী শিক্ষা নিয়েও সে চলছে কবরে, ইসলামী শিক্ষা নিয়েও সে চলছে গায়রুল্লাহর কাছে। সুতরাং এই শিক্ষাও যেন ভেজাল হয়ে গেছে, সেই ক্ষেত্রেও আমরা উপস্থিত শ্রোতৃবৃন্দকে জানাতে চাই যে আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান, এটাকে আমরা সেই আলোকে গড়ার চেষ্টা করব যেখানে শুধু ইসলামী শিক্ষা দেওয়া হবে এমন বিষয়টি নয়, বরং কোরআন ও সহিহ সুন্নাহর সঠিক আকীদা ও ইসলামী শিক্ষা এখানে দেওয়া হবে, যে শিক্ষার আলোকে একজন মুসলিম তার সহিহ আকীদা এবং সঠিক ইসলাম সে জানার সুযোগ পাবে, মানার সুযোগ পাবে এবং সে অনুযায়ী নিজের জীবনকে গড়ে তোলার সুযোগ পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনই ভাবে যেন আমরা এই প্রতিষ্ঠানকে গড়ে তুলতে পারি সে তৌফিক দান করুন। আর এক্ষেত্রে প্রয়োজন রয়েছে, আপনারা যারা এসেছেন অনেকেই আশপাশ থেকে এসেছেন, আপনাদের প্রাথমিকভাবে কমপক্ষে একটি সহযোগিতার প্রয়োজন হবে। সেই সহযোগিতা কি? অর্থ দিয়ে সহযোগিতার প্রয়োজন নেই, প্রয়োজন হলে সবচেয়ে আপনাদের পরামর্শ দিয়ে, আপনাদের মতামত দিয়ে, বিভিন্ন জনকে উৎসাহ দিয়ে সহযোগিতা দেওয়া। এক্ষেত্রে আমি আবার স্মরণ করে দিব আপনাদেরকে, আপনি যদি একজন বাবাকে, একজন মাকে, তার সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার, সঠিক শিক্ষা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানে দেওয়ার ক্ষেত্রে আপনি ভালো পরামর্শ দেন, আপনার এই পরামর্শ পেয়ে কোন মা বাবার সন্তান যদি এখানে সঠিক শিক্ষা লাভ করার সুযোগ পায়, এজন্য সে একজন আদর্শ মুসলিম হওয়ার সুযোগ লাভ করে, তাহলে ইনশাআল্লাহ সে আদর্শ মুসলিম হওয়াতে যথেষ্ট সওয়াব লাভ করতে পারবে। আপনার এই ভালো পরামর্শের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সমান সওয়াব দান করবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান জাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজলি ফাইলি, যে ব্যক্তি কাউকে, সহিহ মুসলিমের হাদিস, যে ব্যক্তি কাউকে নির্দেশনা দিবে, পথ নির্দেশনা দিবে, পথ দেখাবে, পরামর্শ দিবে এমন ভালো কাজের, সে ব্যক্তি ভালো কাজ করতে পারেনি কিন্তু শুধু আরেকজনকে ভালো কাজের পথ দেখালো, এ ফলে আল্লাহ সুবহানাহু তাকে সমপরিমাণ তাকে সওয়াব দান করবেন। সুতরাং যারা উপস্থিত হয়েছেন আজকে আমাদের এই আলোচনা সভায়, আপনাদের কাছে, সকলের কাছে এই আহ্বান আমাদের যে আপনারা আপনাদের ভালো পরামর্শ আমাদেরকে দেবেন, প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে দেবেন, এবং এই প্রতিষ্ঠানে সেই আলোকে যেন গড়তে পারে ও সন্তানদেরকে শিক্ষা দেওয়া যায় বা দেওয়া হবে, সেই সংবাদটুকু আপনারা অন্যান্য অভিভাবকদেরকে পরামর্শ দেবেন, তাহলে হয়তো বা ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান যখন চালু হয়ে যাবে, ইনশাআল্লাহ মানুষ যখন দেখবে যে সত্যি তাদের সন্তানেরা অনেক অনেক বড় ধরনের হাই লেভেলের প্রতিষ্ঠানে গিয়েও, অনেক ব্যয়বহুল প্রতিষ্ঠানে গিয়েও যা শিখেছে, যে আদর্শ শেখার সুযোগ পায়নি সেটা সহজে এখানে শেখার সুযোগ পেয়েছে, তাহলে ইনশাআল্লাহ তারাও ধাবিত হবে এদিকে। আমরা সেই আহ্বানে সকলের কাছে রাখছি, এভাবে যেন আমরা আমাদের সন্তানদেরকে আদর্শ সন্তান করার ক্ষেত্রে যে কথাগুলি দীর্ঘ সময়ের প্রয়োজন হবে আর সেদিকে যাচ্ছি না, শুধু স্মরণ করে দিচ্ছি সূরা লোকমানের 13-19 নম্বর আয়াতগুলি, একটু আপনারা অনুবাদগুলি পড়ে দেখার চেষ্টা করবেন। একজন সন্তান, তাকে আল্লাহর ক্ষেত্রে তাওহীদের শিক্ষা, তাকে শিরক মুক্ত শিক্ষা এবং তাকে সামাজিক শিক্ষা, তাকে ইবাদতের শিক্ষা, সমাজের উন্নয়নের শিক্ষা, সমাজের মানুষদের সাথে আচরণের শিক্ষা, সব বিষয়গুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের সেই কয়েকটি আয়াতের মাঝে সিলেবাস হিসাবে তুলে ধরেছেন। আমাদের প্রতিটি অভিভাবকের প্রয়োজন সেই সিলেবাসকে ফলো করার, সেটি হতে পারে প্রতিষ্ঠানের মাধ্যমে এবং হতে পারে আপনি আপনার বাসায়, আপনার বাড়িতেও সন্তানকে স্নেহ করে তাকে সেই ধরনের বিষয়গুলি লক্ষ্য করেও সেই শিক্ষাগুলি দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। কথা আর দীর্ঘ না করে এখানে শেষ করতে চাচ্ছি, যেহেতু কিছু আমাদের প্রশ্ন উত্তর পর্ব রয়েছে, এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব।
আমি প্রশ্ন ছিল যে আজকের সমাজে আমরা ইসলামের কথা যারা বলি, ওয়াজ করি, ইসলামের কথা বলি, তাদের ব্যক্তিগত, আমি কারো স্পেসিফিক কথা বলছি না, সাধারণভাবে কথা বলছি, তাদের ব্যক্তিগত জীবনে এসে দেখে আমরা সেই আয়াতের বৈপরীতে এমন কথা তোমরা কেমন কেন বলো জানি যারা আমল করো না। আজকে যারা ইসলামের কথা আমরা যারা বলি তারা যদি আমলগুলো করতাম বা আমলগুলো করি তাহলে তার প্রভাব অনেক অনেক বেশি পড়বে। এই জন্য এই ব্যাপারে আপনাদের দৃষ্টিভঙ্গিটা আমার জানা দরকার। আর শেখ সাহেবের কাছে মানে ওনার বক্তব্যটা কি কি করছেন ওরা এই ব্যাপারে, যারা ইসলামের কথা বলেন তাদের ব্যক্তিগত আমল আখলাক লেনদেন মুআমালাত এগুলোর ব্যাপারে ওনাদের বক্তব্যটা জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম।
প্রশ্ন করেছেন যারা ইসলামের কথা বলেন তাদের ব্যক্তিগত আমল কি ধরনের হওয়া উচিত, এটাই তো প্রশ্ন করেছেন তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা ইসলামের বিষয়ে কথা বলেন তাদের মর্যাদা প্রমাণ করতে বা মর্যাদা প্রদান করতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ঘোষণা দিয়েছেন ওয়ামান আহসানু কাওলাম, ওই ব্যক্তির চেয়ে কার কথা আর অধিক সুন্দর হতে পারে। মিম্মান দাআ ইলাল্লাহ, তার মাঝে তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথম বৈশিষ্ট্য হলো সে আল্লাহর দিকে আহ্বান জানায়, আল্লাহর দিকে মানে আল্লাহর দিনের দিকে ইসলামের দিকে। দ্বিতীয়, শুধু আহ্বানে জানায় না, ওয়া আমিলা সালিহা, এবং নিজে সেই সৎকর্মগুলি করে। তৃতীয়, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং এই ঘোষণা দেয় যে আমি একজন প্রকৃত মুসলিম। যে ব্যক্তির মাঝে এই তিনটি বৈশিষ্ট্য থাকবে তাহলেই তার দাওয়া তার ইসলামের দিকে আহ্বান জানাটাই হচ্ছে মর্যাদাপূর্ণ বিষয়। আর যদি এগুলি না থাকে তাহলে সেটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদাপূর্ণ বলেননি। সুতরাং ইসলামের বিষয়ে কথা বলা বলতে দাওয়াত দেওয়া, এক্ষেত্রে আমাকে অবশ্যই এই বৈশিষ্ট্যগুলি রাখতে হবে। তবে আরেকটি বিষয় মনে করতে হবে, অনেক ক্ষেত্রে রয়েছে একজন ব্যক্তির ইসলামের একটি কাজ করার মতো সামর্থ্য নেই, কিন্তু সে ব্যক্তি কি এই বিষয়ে দাওয়াত দিবে না? অবশ্যই দিবে, যদিও তার সামর্থ্য না থেকে থাকে। উদাহরণস্বরূপ হজ, হজ ইসলামের একটি রুকন। এখন হজ পালনের সামর্থ্য যদি কারোর না থাকে তিনি কি হজের হুকুম বর্ণনা করবেন না, হজের নির্দেশনা জারি করবেন বা শোনাবেন না? অবশ্যই শোনাবেন। তাতে সামর্থ্য না থাকলেও করা সম্ভব নিজের না হলেও ইসলামের কথাগুলি তিনি বলতে পারেন। তবে মানুষের মাঝে তখনই এর প্রভাব বেশি পড়বে, এটি কার্যকরী বেশি হবে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে বর্ণনা মর্যাদা বর্ণনা দিয়েছেন যে আল্লাহর দিকে আহ্বান করে এবং নিজে আমল করে নিজে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বলে ঘোষণা দেয়, তখন এর প্রভাব বা এর ফলাফলটা বেশি ভালো পাওয়া যাবে। এরপর আরেকটি বিষয়, ইসলামের কথা যারা বলেন তাদেরকে অবশ্যই নিজেকে ইসলাম অবশ্যই ভালোভাবে মেনে নিতেই হবে। যদি না তিনি নিজে নিয়ে থাকেন, নিজে যদি পূর্ণভাবে সেটাকে গ্রহণ না করতে পারেন, তাহলে তো তার ইসলামে বলাটা আন্তরিকভাবে কতটুকু হয় কি না সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। আন্তরিকভাবে তখন আমার ইসলামের কথাগুলি বলাটা হবে ঠিক হবে যখন আমি এটাকে নিজে গ্রহণ করে নিতে পেরেছি। এরপর তৃতীয় বিষয় বলবো, দাওয়ার ক্ষেত্রে ইসলামের দিকে আহ্বান জানানোর ক্ষেত্রে প্রতিটি মুসলিমের দায়িত্বই হলো ইসলামের দিকে সে আহ্বান জানাবে। তবে সকলেই সমান স্তরের নয়। একজন ব্যক্তি শুধু এতটুকু জানেন যে ইসলাম ছাড়া অন্য কোনো জীবন আদর্শ মানা যাবে না, তিনি এটারই দাওয়াত দিবেন, এর চেয়ে তিনি বেশি না জানলে এটারই তিনি দাওয়াত দিবেন, এটার কাজ তিনি করবেন। একজন ব্যক্তি বেশি কিছু জানেন না, শুধু এতটুকু জানেন যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, এটা করতে হবে, তাহলে তিনি এতটুকু দাওয়াত দিবেন, বিস্তারিত নয়। আর যিনি আরো বেশি জানেন বেশি বুঝেন তার দায়িত্ব হলো আরো বেশি দাওয়াত দেওয়া, আরো বেশি বলা। তবে যেটি দাওয়াত আপনি দিবেন বা আমি দিব সেটা অবশ্যই আমার সাধ্য সামর্থ্য থাকলে আমাকে অবশ্যই মেনে চলতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।
আসসালামু আলাইকুম। হুজুর, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাইছিলাম। আমাদের স্টেজে প্রথমে একজন ভদ্রলোক প্রশ্ন করলেন যে দাওয়াতের ব্যাপার নিয়ে, যদি এখানে যে জিন্সের প্যান্ট এবং আরো অনেক কিছু নিয়ে উনি অ্যানসার করলেন, তার ওনার প্রতি উত্তরে আরেকজন ভদ্রলোক বললেন যদি আমরা এখানে জিন্সের প্যান্ট বা অথবা অন্য কিছুর কথা বলি তাহলে যারা উচ্ছৃঙ্খল আছে তাদের কাছে দাওয়াতটা পুজবে কি করে। আমি অন্য ধরনের কাছে প্রশ্ন করছি, আপনার কাছে জানতে চাই দাওয়াতের পদ্ধতিটা কি আমরা এভাবেই করব যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, নাকি এখন পরিস্থিতির ভাবে মোকাবেলা করে দাওয়াত প্রচার করব, কোনটা সঠিক? আর একটা প্রশ্ন হলো, এখন পর্দা ভঙ্গ করে কি দাওয়াতটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি ম্যানেজ করা যাবে, নাকি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি অনুযায়ী আমাকে উচ্ছৃঙ্খল পরিস্থিতিকে সমাধান করতে হবে?
আপনার প্রশ্নের জবাবে আমরা বলবো, আপনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী দাওয়াত দেব না পরিস্থিতি অনুযায়ী দাওয়াত দেব। জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী তো অবশ্যই হতে হবে, সাথে পরিবেশ পরিস্থিতির বিষয়টাও আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এমন একটি পরিবেশ পেলেন আপনি, বা এর অর্থ কি, এর অর্থ কি বোঝা যায়? আমি মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি আমরা দাওয়াত দেই তাহলে এর মধ্যে সবকিছু অবশ্যই চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা সরাসরি শিরকে লিপ্ত হয়েছে, প্রতিমা পূজা করছে, এদের মাঝে দাওয়াত দেননি? এর মানে কি, ইসলামের সবচেয়ে নিষিদ্ধ কাজ যেটা সেটাতে লিপ্ত হয়েছে তারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে সরাসরি গিয়ে দাওয়াত দিয়েছেন। অতএব এই ধরনের ইসলামের নিষিদ্ধ কর্মে কেউ লিপ্ত হলে তাদেরকে অবশ্যই আমরা দাওয়াত দেব, কিন্তু দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এমনটি বলবো না তারা চলে যাবে এই আশঙ্কা এমন বলবো না যে তুমি নেশা করো, অতএব নেশা করতে থাকো, অসুবিধা নাই, আমার দাওয়াও শোনো এবং নেশাও করতে থাকো, এটি কখনো আমরা বলবো না, এই সুযোগ কখনো দিতে পারবো না। বরং আমরা বলবো ইসলামে নেশা কি নিষিদ্ধ, কেন, কি কারণ, এই বিষয়গুলি বুঝায় তাকে, এটা থেকে অবশ্যই বিরত রাখাটাই তো আমার লক্ষ্য উদ্দেশ্য। তবে দাওয়ার ক্ষেত্রে নিয়ম হলো আল আহাম ফাল আহাম, সবচেয়ে যেটি বড় গুরুত্বপূর্ণ বিষয় এটাকে আগে সামনে রাখতে হবে, অতঃপর তারপরে পর্যায় পর্যায়ে এইভাবে রাখতে হবে। সুতরাং দাওয়ার ক্ষেত্রে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অবলম্বন করতেই হবে, যে কোনো দোহাই দিয়ে এটাকে দূরে থাকা কখনো সম্ভব নয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অবলম্বন করা মানে যারা ইসলামের ক্ষেত্রে দুর্বল তাদেরকে দাওয়াতের অনুষ্ঠানে আসতে দেওয়া যাবে না, এটা আবার কখনো নয়। আল্লাহ তাআলা এই প্রশ্ন কি জবাব দিব আমরা? আচ্ছা, প্রশ্ন করেছেন ইসলামের দৃষ্টিতে মেয়েদের পোশাক কেমন হওয়া উচিত। জবাব, ইসলামের দৃষ্টিতে মেয়েদের পোশাক সংক্রান্ত বিষয়ে কোনো নির্দিষ্ট পোশাকের কথা ইসলামে উল্লেখ করা নেই, কিন্তু পোশাকটা দিয়ে কি কাজ হবে এটি উল্লেখ করা রয়েছে। তাহলে এমনভাবে শরীরকে আপনি যখন বাড়ির বাইরে বের হবেন অথবা মাহরাম নয় এমন ব্যক্তির সামনে উপস্থিত হবেন, আপনার সমস্ত শরীরকে অবশ্যই সুন্দরভাবে ঢেকে নিতে হবে। শুধু ঢেকে নেওয়া নয়, বরং আপনার পোশাকটাও যেন অবশ্যই ঢিলাঢালা হয়, যার কারণে আপনার শরীরের অঙ্গগুলি বা অবয়ব ফুটে উঠছে না, এ বিষয়টি অবশ্যই লক্ষণীয়। চেহারা ঢাকার বিষয়টি আমরা বলবো, চেহারা বাইরে বের হলে চেহারা ঢাকাটাও হচ্ছে মেয়েদের কর্তব্য, কারণ চেহারা খুলে রাখাটা এটাও একটা বিশৃঙ্খলা বা বিপর্যয় সৃষ্টির মাধ্যম হতে পারে, এজন্য চেহারাও ঢেকে রাখবে। আল্লাহু আনা। প্রশ্ন করেছেন, গোসলের পর বাচ্চা গায়ে প্রসাব করে দিলে আবার গোসল করতে হবে? জবাব, না, যে জায়গায় প্রসাব করে দিয়েছে সেই জায়গাটা আপনি ধুয়ে ফেলবেন, আর কোনো জায়গায় যদি না লাগে কোনো অসুবিধা নেই। অজু করার পর যদি বাচ্চা টয়লেট করে টয়লেট পরিষ্কার করালে অজু ভেঙে যাবে? অজু করার পর বাচ্চাকে যদি আপনি তাকে টয়লেট মানে তার মলমূত্র পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করে থাকেন তাহলে অজু ভাঙবে কি না? জবাব, না, ভাঙবে না। অবশ্য এখানে একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাম্মাসা যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, যে ব্যক্তি তার লজ্জাস্থানে হাত দিয়ে সরাসরি স্পর্শ করবে কোনো আড়াল ছাড়াই তাহলে তার অজু ভঙ্গ হয়ে যাবে, অবশ্যই তাকে অজু করতে হবে। তো এটা কার, এটা অন্যের জন্য নয়, একটা বাচ্চা, ছোট বাচ্চাকে মলমূত্র থেকে পরিষ্কার করতে হলে তার সেই ধরনের গায়ে হাত, তার সেই অঙ্গগুলিতে হাত যাবেই, এতে অজু ভঙ্গ হবে না যদি নিজের অন্য কোনো অজু ভঙ্গের কারণ না ঘটে। বাচ্চাদের নজর এড়াতে কি করণীয়? নজর বলতে যদি বদ নজর বলে থাকেন তাহলে বাচ্চাদের বদ নজর থেকে এড়ানোর জন্য করণীয় হচ্ছে যখনই আপনি বাসা থেকে বাইরে বের হবেন বাচ্চাকে নিয়ে, অবশ্যই আপনি বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়ে অবশ্যই বের হবেন। এবং বাচ্চাকেও আপনি সকাল সন্ধ্যা সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস সেগুলিও বাচ্চাকে কাছে নিয়ে সেগুলি পাঠ করেও বাচ্চার গায়ে ফু দিতে পারেন। এভাবে ইনশাআল্লাহ আপনি বাচ্চাকে বদনজর থেকে এড়াতে পারবেন। আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, কোরআন শেখানোর ক্ষেত্রে বা কোরআনিক শিক্ষার জন্য পারিশ্রমিক নেওয়া যাবে কি না? জবাব, কোরআন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে এবং কোরআনিক শিক্ষার জন্য পারিশ্রমিক নেওয়া যাবে। কারণ সহিহ বুখারীর হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে যে বর্ণনাটি যে কোরআন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে বা দেওয়ার মাধ্যমে যা গ্রহণ করেছে সেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছেন। কারণ কোরআন শিক্ষার ক্ষেত্রে যদি পারিশ্রমিক নেওয়া না যায়, তবে এখানে বিষয়টি নিষিদ্ধ হচ্ছে এই, অনেকেই মনে করে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াতে বলেছেন ওয়ালা তাশতারু বি আয়াতি সামানান কালিলা, তোমরা আমার আয়াতকে স্বল্প মূল্যে কি করো না, বিক্রয় করো না। এই আয়াত দিয়ে দলিল দিতে চায় যে সুতরাং কোরআন শিক্ষা দিয়ে কোনো পয়সা নেওয়া যাবে না, এ কথা ঠিক নয়। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোরআনকে বিক্রি করা যাবে না, কোরআনের আয়াতকে বিক্রি করা যাবে না। এর অর্থ হচ্ছে এই যে আপনি পার্থিব কোনো স্বার্থের লক্ষ্যে বা স্বার্থের উদ্দেশ্যে, অর্থ হোক, বাসা হোক, বাড়ি হোক, চাকরি হোক ইত্যাদির ক্ষেত্রে কোরআনের কোনো বিধানকে অকার্যকর করে আপনি ঘোষণা দিবেন, কোরআনের বিধানকে আপনি নষ্ট করে ফেলবেন, এর বিনিময়ে আপনি অর্থ গ্রহণ করবেন, এটা হারাম, এটা নিষিদ্ধ। কিন্তু কোরআন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে নিষিদ্ধ কখনো নয়। আল্লাহ তাআলা আলম। প্রশ্ন করেছেন, মা বাবাকে দেওয়ার দেখার দায়িত্ব কি শুধু পুত্র সন্তানের? কোরআনে এই ব্যাপারে কি বলা আছে? জবাব, ইসলাম আসলেই একটার সাথে আরেকটার সম্পর্ক রেখেছে। কারণ একজন ছেলে ও মেয়ে দুজনের অবস্থানটা ভিন্ন রকম। একজন মেয়ে প্রাপ্ত বয়স্কা হলেই বাবা মার দায়িত্ব হলো তাকে অন্য আরেকজন ছেলের হাতে তুলে দিতে হবে। যখনই সে অন্যজনের কাছে দাম্পত্য জীবনে চলে যায় তখন তাকে সেই পরিবার, সেই সংসার নিয়েই তাকে চিন্তা করতে হয়, সেখানেই তার দায়িত্ব। নিজে তাকে রুজি রোজগারের ইসলাম দায়িত্ব দেয়নি, যার কারণে মেয়েদের ক্ষেত্রে এই ধরনের নির্দেশনা নয় যতটুকু নির্দেশনা হলো ছেলেদের ক্ষেত্রে। সুতরাং ছেলে এবং মেয়ে উভয় বাবা মার সাথে সদাচরণ করবে, উভয় বাবা মা খোঁজ খবর নেবে, উভয় বাবা মার সহযোগিতা দেবে, কিন্তু ছেলের চেয়ে, মেয়ের চেয়ে ছেলের দায়িত্বটি হলো বেশি। যেহেতু ছেলে, সে নিজের নিজের দায়িত্বই পালন করে থাকে, নিজ ঘরেই থাকে, বাবা মার ঘরেই থাকে, অন্যের ঘরে যায় না, এজন্য তার দায়িত্বটি হচ্ছে বেশি। আল্লাহ তাআলা আলাম। সর্বশেষ প্রশ্ন, এটা দিয়ে আমরা শেষ করব, একজনের গুনাহ আরেকজনের উপর চাপানো হয় না, তবে সন্তানদের বলার পরও তারা যদি আল্লাহর হুকুম আহকাম যদি ঠিক মতো পালন না করে তবে পরকালে এর গুনাহ দায়ভার কি মা বাবা বহন করতে হবে? জবাব, যদি কেউ সত্যিভাবে শুরু থেকেই সন্তানকে আদর্শ সন্তান, মুসলিম সন্তান হিসাবে গড়ার জন্য পদক্ষেপ সব নিয়ে থাকেন, সর্বভাবেই চেষ্টা করে থাকেন, এরপরেও যদি সে সঠিক পথে না আসে, তাহলে বলবো ইনশাআল্লাহ বাবা মা তার দায়িত্ব পালন করেছেন, এরপরে সে অপরাধী হলে এজন্য বাবা মাকে দায়িত্ব নিতে হবে না। কিন্তু বাবা মার গাফলাতির কারণে, অসচেতনতার কারণে এবং অব্যবস্থাপনার কারণে সন্তান যদি বিপথে চলে যায় তাহলে অবশ্যই বাবা মাকেও দায়ী হতে হবে। আল্লাহ তাআলা আলাম। আমরা যেন সকলেই আজকে যে সমস্ত কথাগুলি শুনলাম সাধ্য সামর্থ্য অনুযায়ী আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমরা যেন এই প্রতিষ্ঠানকে সত্যিকারীভাবে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সঠিক চিন্তা চেতনায় একটি বাস্তব প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি।